রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ পর্বাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যারাই সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগত। আসুন শুরুতে আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করে নিই। সাথে রয়েছেন আমাদের শোয়েব ভাই, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ما هو شفاء للمؤمنين ولا يزيد الظالمين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। দুরুদে পাক পাঠ করার ফজিলত রয়েছে, যেহেতু নেকির কাজ। দুরুদে পাক পাঠ করার ফজিলত জেনে নিন। খাতামিন নবিয়িন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমাতুল মোবারকার দিন আমার উপর 200 বার দুরুদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুণা ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, রহমতপূর্ণ পর্বাত অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে থাকি। আজকেরও আমরা বিষয় নিয়েছি। আমাদের সাথে রয়েছেন আজকের আমাদের রফিক ভাই এবং মিরাজ ভাই, ইনশাআল্লাহ তাআলা তাদের জ্ঞান গর্ব আলোচনা আমরা শ্রবণ করব। বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, সমাজের মধ্যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কথা শ্রবণ করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, তো যার দরুন আমাদের উপকারও হয়, অনেক সময় আমরা ক্ষতির মধ্যেও পড়ে যাই। তো আজকের এরকমই একটি বিষয় আমরা নিয়েছি, অপরের কথায় কান দেয়া। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি নিজে মনে করছি, হয়তো আপনারা মনে করবেন। অপরের কথায় কান দেয়া, কেউ কিছু বলে দিল, সেই কথা মোতাবেক আমি অন্যকে কিছু বলে দিলাম, সেই কথা আমল নিলাম, খবরের পিছনের খবর না জেনে, কোনো এর ভিত্তি না দেখে, কোনো কথা শুনেই এর উপর নিজে সায় দিয়ে দিলাম অথবা বিশ্বাস করে নিলাম। তো আজকের এই ব্যাপার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং বিষয়, আমাদের খুবই জানা জরুরি, সচেতন হওয়া খুবই প্রয়োজন রয়েছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তেরে কদমো মে জো হে غیر کمو کیا دیکھے کون نظروں پہ چڑھے دیکھ کے تلوار تیرا آقا کون نظروں پہ چڑھے دیکھ کے تلوار تیرا آسمان گر تیرے تلووں کا نظارہ کرتا روز ایک چاند تصدق میں اتارا کرتا روز ایک چاند تصدق میں اتارا کرتا چھپ گیا چاند نہ آئی تیرے دیدار کی تاب اور اگر سامنے رہتا بھی تو سجدہ کرتا اور تیرے ٹکروں سے پلے غیر کی ٹھوکر پہ نہ ڈال جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا پر صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ 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 بندہ کے خواب خارا رحمت خدا تمہار بندہ کے خواب خارا رحمت خدا تمہار لا تقنا تو سنے چھی قرآن امرا تمہار لا تقنا تو سنے چھی قرآن امرا تمہار اللہ 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 بولو اللہ 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 هو اللہ 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 বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 মমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 শমসু দুহা মোহাম্মদ বদরু দুজা মোহাম্মদ শমসু দুহা মোহাম্মদ বদরু দুজা মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 আল্লাহ
সকাল সকাল আল্লাহ তাআলার জিকির করেও দিলকে ঠান্ডা করে নেওয়া উচিত, সর্বক্ষণই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে থাকা উচিত। যতক্ষণ সম্ভব আমাদের উচিত মহান রব তাআলার জিকিরের মধ্যে থাকা। আল্লাহ তাআলার জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এরকমটা নয়, আল্লাহ তাআলার স্মরণকেই আল্লাহ তাআলার জিকির বলা হয়। পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলার স্মরণ বলা হয়েছে, এটাও আল্লাহ তাআলার এক প্রকার জিকির। অর্থাৎ নিজেকে সৎ কাজে অতিবাহিত করাই হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রফিক ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি অপরের কথায় কান দেয়া। আমাদের সমাজে এই জিনিসটি আসলে খুবই বেড়েই চলছে। আপনি দেখবেন এর দরুন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম কলহ বিবাদ ঝগড়া ঝাঁটি আপনার লেগেই থাকে। অপরের কথায় কান দেয়া কি বলবেন আজকে?
খুব চমৎকার একটি বিষয় নিয়েছেন বাপু। বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে মানুষ, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মিথ্যাচারিতায় খুব আগ্রহী। মিথ্যা কথা, মিথ্যাচারিতা, একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার মাঝেই সে আনন্দ খুঁজে পায়।
জি,
সে কাজ করার মধ্যে সে আনন্দ খুঁজে পায়, তার চিত্ত বিনোদনের জন্য সে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। পক্ষান্তরে সমাজে আমরা এও দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা বিবেকশূন্য। এরা বিবেকের আলোকে বুদ্ধি বিবেচনা দিয়ে কখনো সত্য মিথ্যার যাচাই বাছাই না করে তারা সেই কথাটা শোনে এবং ওই কথাটা আগে ফরওয়ার্ড করে দেয়, আগে বাড়িয়ে দেয়, অথবা সেই কথার উপর সে তার কার্য সম্পাদন করে থাকে। এখন হোক সেটা অন্যের জন্য কল্যাণকর কিংবা অকল্যাণকর, অর্থাৎ এখানে পুরো বিষয়টা রয়েছে যে যে সেটাকে প্রচার করলো বা সে কথাটা এসে বললো যে এই ঘটনা ঘটেছে বা অমুক এই কথাটা বলেছে, তো সেটা জেনে করলো কিংবা না জেনে করলো সেটা তো তার ব্যাপার। যে না জেনে কোনো কথা আগে বাড়ানো কোনো ব্যক্তির জন্য মিথ্যাচার, মিথ্যা মানে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট।
আচ্ছা,
যে সে সেটা যাচাই বাছাই না করে একটা কথা
সামনে
আগে বাড়িয়ে দিল। এখন যে ব্যক্তি শুনলো তার কি করণীয়, তার কি উচিত? তার উচিত হচ্ছে যে সেটা সত্যতাকে যাচাই করা, যে এটা কতটুকু সত্য,
ইনভেস্টিগেশন করা।
ঠিক আছে, তো এখন একটি চমৎকার ঘটনা দিয়ে শুরু করতে চাই বাপু। মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারাও এই ঘটনাটা শুনে অনেক মাদানি ফুল এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন শিক্ষণীয় বিষয়গুলো। আর তা হচ্ছে এই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত একটি কিতাব
যে
ইহাউ উলুমিদ্দিন কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন এই ঘটনা যে এক ব্যক্তি তার যে ক্রীতদাস থাকে গোলাম থাকে তাকে সে তার প্রয়োজনে অর্থের প্রয়োজনে সে বাজারে নিয়ে গেল বিক্রি করতে,
বিক্রি করার জন্য।
তো সে গোলামকে বিক্রি করবে, তো সত্য কথা বলেই তো বিক্রি করতে হবে।
এটা আগেরকার
দিনে ব্যক্তি যারা থাকে তারা যে বিক্রয় কৃত যে পণ্য রয়েছে সেটাকে তারা সত্য বলেই বিক্রি করে।
সেটা
মমিন বান্দাদের একটি বৈশিষ্ট্য। তো যে ক্রেতা রয়েছে তার যদি মানে মন চায় তাহলে সে সেটা কিনে নেবে,
আর না তো নয়,
না হলে নয়। তো ওই ব্যক্তি বলল যে আমার এই গোলাম খুবই কর্মঠ, খুবই ভালো, হ্যাঁ, তবে তার মধ্যে একটি ত্রুটি হচ্ছে সে চুগলখুরি করে, অর্থাৎ মিথ্যাচারিতার আশ্রয় নেয় সে সবসময়, একের কথা অন্যের কাছে গিয়ে লাগিয়ে দেয়। এই তার মধ্যে এই একটা ত্রুটি আছে।
আচ্ছা,
তো সে বলছে এখন একজন ব্যক্তি তার গোলাম খুবই প্রয়োজন ছিল, সে বলল কোনো সমস্যা নেই আমার চলবে। অর্থাৎ এই চুগলখুরি বা মিথ্যাচারিতা মিথ্যার প্রচারকে
এটা কোনো সমস্যাই না,
এটা কোনো সমস্যা
মনে
নিয়ে নিল, তার প্রয়োজনটাকেই সে প্রাধান্য দিল। অর্থাৎ ওই যে বিবেক শূন্য,
যে
অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে কনসাইন্স দিয়েছে, যে বিবেকটা দিয়েছে সেটাকে সে প্রপার ইউটিলাইজ করলো না।
আচ্ছা,
না করে সে নিয়ে নিল, ওই কথাটার উপরে সে ভ্রুক্ষেপ করলো না, গুরুত্ব দিল না, তা বললো যে ঠিক আছে এটা চলবে আমার, আমার কোনো সমস্যা নেই, নিয়ে নিল। এখন সেই ক্রীতদাস সেই গোলামকে যখন সে বাড়িতে নিয়ে গেল তখন সে কিছুদিন ঠিকঠাক ছিল, কাজকর্ম করলো, হঠাৎ করে একদিন সে সুযোগ বুঝে
আচ্ছা
তার স্ত্রীকে গিয়ে, অর্থাৎ মনিবের স্ত্রীকে গিয়ে বলল যে আপনার যে সরতাজ রয়েছে মাথার মুকুট আপনার স্বামী
জি,
আপনি তার ব্যাপারে সতর্ক থাকুন। কেন, কি হয়েছে, কি এমন ঘটে গেল, আমার স্বামী কি করেছে? বলে না না তেমন কিছু করেনি, সমস্যা হচ্ছে যে খুব শীঘ্রই আপনি সতিনের ঘর করতে যাচ্ছেন, মানে আপনার স্বামী যে রয়েছে আপনাকে প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে না, সে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় স্ত্রী নিয়ে আসছে আপনার সংসারে, আর আপনাকে সতিনের ঘর করতে হবে, তো আপনি সতর্ক থাকুন। এই বলে চলে গেল। এখন তো সেই স্ত্রী খুব পেরেশানিতে পড়ে গেল, মনিবের স্ত্রী, হায় হায় কি করা। আর আমাদের সহজাত প্রবৃত্তি একটা এমন রয়েছে যে যে সমস্যা সৃষ্টি করে বা যে সমস্যা এসে বলে আমরা সমাধান তার কাছেই গিয়ে খুঁজি, যে ভাই তুমি তো সমস্যা বলেছো এখন উপায়টাও বলে দাও,
উপায়টাও বলে দাও।
তো এখন সে বিচলিত, সে গিয়ে বলল যে তুমি তো এই এই কথা বললে, এখন কিভাবে এর সমাধান করা যায়। বলে শোনো, সমাধান একটা আছে, সমাধান আছে, আর তাহলেই যে যখন তোমার স্বামী ঘুমিয়ে থাকবে, একদম গভীর ঘুমে যখন মগ্ন হয়ে যাবে, বিভোর হয়ে যাবে, তখন তুমি তার দাড়ি থেকে কয়েক গোছা চুল তুমি কেটে নিও, খুর নিয়ে, খুর যে থাকে না, খুর নিয়ে কয়েক গোছা চুল তুমি
কেটে নিও
দাড়ি থেকে, আর এটাই হবে এর সমাধান।
আচ্ছা,
এটা একটা টোটকা সে বলে দিল আর কি, এটাই একটা টোটকা সমাধান। তো বললো যে আচ্ছা ঠিক আছে। এদিকে তো স্ত্রীকে সে বলেই দিল,
স্ত্রীর সাধারণত স্বামীকে
হ্যাঁ
ভালো রাখার জন্য
ভালোবাসার জন্য, আর যারা স্ত্রী লোক থাকে এরা স্বভাব এরা একটু সরল মোনা হয়ে থাকে, আর বেসিক্যালি এরা অন্যের কথায় খুব দ্রুত কান দেয়।
জি,
আর যেহেতু কোনো স্ত্রী চায় না তার স্বামী হারিয়ে যাক, তার সংসার ভেঙে যাক,
হ্যাঁ,
ওই দুর্বলতার কেন্দ্রবিন্দু থেকে, ওই দুর্বলতার দৃষ্টিকোণ থেকে সেই এই কাজটা করলো, করতে গেল, উদ্বুদ্ধ হলো। পক্ষান্তরে ওই ক্রীতদাস কি করলো, তার মনিবকে গিয়ে বলল যে দেখুন, আমি যে কদিন আপনার এই ঘরে এসেছি আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি গুরুত্বের সাথে। বলল কি জিনিস সেটা? বলল তাহলে এই যে আপনার যে স্ত্রী রয়েছে তার থেকে কিন্তু আপনি সাবধান থাকবেন।
আচ্ছা,
সে যে কোনো সময় আপনার প্রাণ হরণ করতে পারে, এই মহিলা খুব লোভী, আর সে চায় আপনার সম্পদকে কুক্ষিগত করতে, সে কিন্তু আপনাকে হত্যা করবে। আপনি সাবধানে থাকবেন, বলে এই কথা। হ্যাঁ, স্বামীও কিন্তু এখানে বিবেকশূন্যতার, বিবেকহীনতার পরিচয় দিল।
আচ্ছা,
কোনো যাচাই বাছাই করা ছাড়াই সে ওই মানে ক্ষণটার জন্য, ওই লগনটার জন্য অপেক্ষায় রইল যে ঠিক আছে তাহলে আমি বলো। সে হ্যাঁ, হতে পারে সে আজকালের মধ্যেই তোমাকে ঘুমের মধ্যেই হত্যা করবে, কিন্তু সে এই সুযোগটা সে নেবে।
সত্যতা যাচাই করছে না,
করছে না সে,
তার কথায় কান দিয়ে দিল,
তার কথায় সে কান দিল। তো সে ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল মানে সে ঘুমের ভান ধরে রইল। তো দেখলো যে ঠিকই স্ত্রী এসেছে, এবং সে কী করলো, গভীর ঘুমের সে ভান ধরল, যেন স্ত্রী বোঝে সে একেবারে গভীর ঘুমে চলে গেছে। এমত অবস্থায় স্ত্রী দেখলো যে স্বামী একেবারে গভীর ঘুমে চলে গেছে, নাক ডাকছে ঘুমের মধ্যে। তখন তার কার্য সিদ্ধি করার জন্য যে কথা তার কৃতদাস গোলাম বলেছিল সে অনুযায়ী কাজ করার জন্য সে কী করলো, ওই খুর হাতে নিল এবং স্বামীর গলার কাছে বসে, স্বামীর যে দাড়ি ছিল মনিবের, যে ওই মহিলার যে স্বামী ছিল তার স্বামীর দাড়ি মানে গুচ্ছ এক গুচ্ছ কেটে নেওয়ার জন্য সে উদ্বুদ্ধ হলো। যেই
খুর চালানো শুরু করলো,
এমন সময় স্বামী চোখ খুলে বললো, আচ্ছা তো তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, তাহলে সেই কৃতদাস গোলাম সে ঠিক বলেছে, সেই সত্য বলেছে। এমত অবস্থায় সে কাল বিলম্ব না করে স্ত্রীকেই হত্যা করে ফেলল। যেমন স্ত্রীকে রাখা যাবে না, যে আমাকে স্বামীকে হত্যা করতে চায় তাকে নিয়ে আমি, এই হত্যাকারী স্ত্রীকে নিয়ে আমি ঘর করবো, তা হতে চায় না। সেটা বসবো ভাই, বাবা ভাই চাচা যারা ছিল তারা চলে এলো, ছুটে এলো, হত্যা করেছে। এমত অবস্থায় তাদের সাথে ওই স্বামীর বাদানুবাদ হলো শ্বশুরবাড়ির লোকজনের সাথে। এক পর্যায়ে তারা
নিজেদের মধ্যে লেগে গেল,
কথা কাটাকাটি হলো, এক পর্যায়ে তাকেও হত্যা করলো, অর্থাৎ ওই স্বামীকে হত্যা করলো। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, এই ঘটনা থেকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এটাই বুঝতে পারলাম,
অপরের কথায় কান দেয়া,
অপরের কথায় কখনো কান দেয়া যাবে না। মুমিন ব্যক্তির সিফাত হলো সে মিথ্যার কখনো আশ্রয় নেবে না, আর মিথ্যা কথায় সে বিশ্বাস করবে না। দেখুন বাপু, ইসলাম হচ্ছে সত্য এবং সততার, এটা একটা চালিকা শক্তি ইসলামের।
জি জি জি।
আর মুমিন বান্দা হচ্ছে সত্যান্বেষী, সে সবসময় সত্যকে অন্বেষণ করে, সত্যকে সমর্থন করে এবং সত্যের ওপর সে জীবনযাপন করে।
মাশাআল্লাহ,
সত্যের মধ্যে থেকেই সে মৃত্যুবরণ করে।
খুব সুন্দর বলেছেন।
কাজেই ইসলামের মধ্যে মিথ্যাচারিতাকে তিরস্কৃত করা হয়েছে, অভিসম্পাত করা হয়েছে, মিথ্যাকে বর্জন করতে বলা হয়েছে, মিথ্যা থেকে বাঁচতে বলা হয়েছে।
এখানে রফিক ভাই কথা হচ্ছে গিয়ে, আমি অপরের কথায় কান দেয়া মানে দোষটা তো মূলত শুরুতেই আমার হচ্ছে না, আমি কেন কান দিচ্ছি, আমি এটাকে কেন ইনভেস্টিগেশন করলাম না, জাস্টিফাই কেন করলাম না?
আল্লাহ তাআলা বিবেক দিয়েছে,
বিবেক দিয়েছে, কেউ এসে বলে দিল আর আমি কথা মেনে নিলাম। এখানে ওই ইয়ে রয়েছে না, কোরআনের পাকের মধ্যে অধিক ধারণার ব্যাপারও এসেছে।
এও রয়েছে বাপু যে আল্লাহ তাআলা এরশাদ করছেন যে হে হাবিব, আপনি বলে দিন সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দুর্বৃত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন এও বলেন যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না।
ওই যে আমাদের শোয়েব ভাই কোরআনে আয়াত আজকে পাঠ করেছে,
জি,
জাহাকাল হক ওয়া জাহাকাল
বাতিল।
মাশাআল্লাহ। মিরাজ ভাই কি বলবেন আজকের বিষয়টা, তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আসলে এই বিষয়ে সর্বপ্রথম একখানা হাদিসে পাকের একটি অংশ যা খোলাসা এইভাবে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে একবার মসজিদে নবী শরীফে ঈশার জামাতরত অবস্থায় একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নবীর সামনে দিয়ে সে কোথাও যাচ্ছিল। তো যখন আপনার নামাজ শেষ হয়ে গেল, কিছু সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদের মাঝে এই বিষয়টা নিয়ে একে অপরের সাথে আর কি একে অপরের কানে এই কথাটা নিয়ে আলোচনা চলতেছিল। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কান পর্যন্ত এই কথা পৌঁছালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা থামো, আমি এই বিষয় নিয়ে কী করবো, এটা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ, এটা এর কারণ কী ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা ইকরামকে তার আপনার বাড়িতে পাঠালো, যখন তার অবস্থা দেখলো যে তার ঘরে যে ঘরোয়ালি ছিল যার খোলাসা সে খুবই অসুস্থ ছিল, যার কারণে সে মসজিদে নবী শরীফে দুই এক দিন যাবৎ নামাজে জামাতে অংশগ্রহণ করতে পারেনি। যখন এই অবস্থা দেখলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উপস্থিত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মাঝে একটি খুব সুন্দর খুতবা দিল যে অপরের ব্যাপারে, অর্থাৎ অপরের কথার মাঝে কান দেওয়ার ব্যাপারে, যখন কারো ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো কথা না জানা যায় তখন কি তার ব্যাপারে কোনো অপবাদ দেওয়া, তার ব্যাপারে সমালোচনা করা, এই বিষয় থেকে সদাসর্বদা নিজেকে বাঁচাতে হবে। আজকে যদি আমরা বাপু আমাদের সমাজ যদি আমরা দেখি, আজকে শুধু এই বিষয়ের কারণে, আপনার অপরের কথা কান দেওয়ার কারণে আজকে হাজারো না লাখো ফ্যামিলির মধ্যে আজকে বিবাদ, বিভিন্ন আপনার ফ্যামিলির মাঝে আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়া, তালাক হয়ে যাওয়া, এর একটি বড় কারণ হলো আপনার অপরের কথায় কান দেওয়া। আজকে আমাদের সমাজে পরিপূর্ণ আজকে ঝগড়া হোক, ফ্যাসাদ আমাদের সমাজের ভিতরে, এই যে আপনার দুর্ভিক্ষর কারণ, এর একটি কারণে কিন্তু কি, এটা আমাদের সমাজের মধ্যে আজকে অপরের কথায় কান দেওয়া, এই বিষয় আজকে আমাদের মাঝে অনেক প্রসিদ্ধি লাভ করছে, অনেক ঘরে ঘরে এই বিষয়কে আমাদের মাঝে দেখা যায়। তো এই জন্য সদা সর্বদা নিজেকে অপরের কথায় কান দেওয়া থেকে সবসময় নিজেকে বাঁচাতে হবে, কেননা এর ব্যাপারে তো আমরা হাদিসে পাকও দেখতে পাই যে যাকে হাদিসের ভাষায় চুগলি বলা হয়।
আচ্ছা,
একে অপরের নিকট আপনার হ্যাঁ ক্ষতি সাধনের নিয়তে কারোর সাথে কথাকে পৌঁছানো, যেভাবে হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোথাও সফররত অবস্থায় ছিলাম, তো এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলো যেখানে দুইটি কবর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থামলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক আস্তিন আপনার কাটতে শুরু করলো। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে বলতে লাগলো, হে সাহাবা ইকরাম, তোমরা কি জানো এই দুইটি কবর অবস্থা কি? যার খোলাসা। যখন সাহাবা ইকরাম বলল আল্লাহু আলাম ওয়া রাসূলু আলাম, অর্থাৎ এবারে আল্লাহর রাসূল ভালো জানে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই দুই ব্যক্তি কবরে খুবই আজাবরত অবস্থায় আছে, কঠিন আজাবে রয়েছে, তা বড় কোনো গুনাহের কারণে না, তা ছোট দুইটি গুনাহের কারণে। সাহাবা ইকরাম বলল ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটি গুনাহ কি কি? একটি ছিল নাম্বার এক চুগলখুরি করা, আর অপরটি ছিল যে আপনার প্রস্রাবের নাপাকি থেকে সেই আপনার সম্পূর্ণভাবে অর্জন করতো না। তো এই দুইটি কারণে তার কি কবরে আজাবরত অবস্থায় ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডালকে ভেঙে তাদের কবরের ভিতরে কি গেঁথে দিল, আর বলল যতদিন এখানে এটা বিদ্যমান থাকবে, সতীজ থাকবে, আল্লাহ তাআলা তাদের কবরের প্রতি রহমত অবতীর্ণ করতে থাকবে।
সুবহানাল্লাহ। এখান থেকেই কিন্তু মানে আমাদের সমাজের মধ্যে অনেক সময় কবরে যে ফুল দেয়া হয়, ফুল দেয়া হয়, তারপরে আপনার এখন তো অনেক জায়গায় খেজুরের গাছ পাওয়া যায় না, তো এটাই মুফাসসির ইকরাম বলে থাকেন, হাদিসের যারা ব্যাখ্যা করে থাকেন, যে কবরের মধ্যে যারা ফুল দিয়ে থাকে, ফুল যতক্ষণ সতেজ থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা জিকির করবে, কবরবাসীর জন্য উপকার হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চোগলখোরের ব্যাপারে তো রফিক ভাই বলেছেন, দীর্ঘ ঘটনা বলেছেন, এগুলো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের সমাজের মধ্যে কিন্তু এই চোগলখোরের অভাব নেই, যাকে বলা হয় আপনার ভিলেজ সিসিটিভি, আপনার অন্যের ঘরে কী হচ্ছে, অন্যের বাসায় কী হচ্ছে, অন্যের দিলে কি হচ্ছে, এগুলো কি সিসিটিভি ফিট করে এগুলো ক্যাচ করে অন্যের নিকট পৌঁছিয়ে দেয়া, অর্থাৎ দুজনের মধ্যে আপনার লাগিয়ে দেয়া। হয়তো হতে পারে কারো হাজব্যান্ড রয়েছে বিদেশে, কারো ওয়াইফ বাংলাদেশে, এভাবে করে বউ শাশুড়ির মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, ভাই বোনের মাঝে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর মাঝে ঝগড়া বাঁধানোটা আমাদের সমাজের মধ্যে এটা ভালো কাজ হিসেবে স্বীকৃতি পেয়ে বসেছে। নিঃসন্দেহে ভালো কাজ নয়, এটা সমাজের মধ্যে স্বীকৃতি পেয়ে বসেছে। এরকম না করলে অনেকের পেটের ভাত হজম হয় না। আর দেখবেন এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে যারা করে থাকে তারা নিজেকে নিজের সমাজের মধ্যে একটা ভ্যালু নিয়ে কাজ করে, অর্থাৎ নিজেকে খুব প্রতিষ্ঠিত মনে করে থাকে।
জি বাপু, এখানে একটা বিষয় যেখানে আল্লাহ তাআলার কত বড় নারাজি। আমরা কয়েকদিন আগে আমাদের এক ইসলামের শাদী ছিল, যখন আমরা কাজী অফিসে গেলাম, তো ইনি আপনার একটা অভিমত ইনার পেশ করলো যে এই বর্তমান সময়ে আপনার এই কয়েক বছর যাবৎ এত পরিমাণে আপনার যে বিবাহের মধ্যে আপনার তালাক হয়ে যাওয়া, একে অপরকে ছেড়ে দেওয়ার বিষয়টা এত পরিমাণ বিস্তারিত আমাদের সমাজের মাঝে, এর একটা কারণ ইনি বর্ণনা করে, ইনি বলতেছে যে একটি কারণ হলো যে সন্দেহ এবং অপরের কথায় কান দেওয়া। আজকে এমন আল্লাহ তাআলা নাফরমানি জমিনের মধ্যে সবচেয়ে নির্ঘৃষ্ট কাজ হলো আপনার একটা ফ্যামিলির মাঝে ফাটল ধরিয়ে দেওয়া, ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়া। আজকে কিছু মানুষ যারা এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার নারাজির মাধ্যমে কি নিজেকে আপনার বড়ত্ব বা নিজেকে বড় মনে করতেছে, আজকে আমাদের সমাজে এই সমস্ত লোক, আমাদের সমাজে অভাব নেই, আজকে এর কারণে আজকে সমাজের কি অবস্থা? আল্লাহ
আল্লাহ আকবার। আসলে খুব সুন্দর কথা বলেছেন, ইনশাল্লাহ আমরা আরও শুনবো, একটু কালামের দিকে যাব। অনেকেই আমাদেরকে কলও করেছেন, আমরা কলও নেওয়ার চেষ্টা করছি, কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ তারা সাহেবের কাছে আসি, কালাম শ্রবণ করবো ইনশাল্লাহ তারা। জি কল আমাদেরকে শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ওয়াইস আতারি, খেদপুর। আমি একটি নাচ শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা।
আচ্ছা সাহেব ভাই শুনে নিয়েছে, দেখি কোন নাচ শোনায় ইনশাল্লাহ তাআলা। নেক্সট কল।
সালাম আলাইকুম, আমি সুতপুর থেকে মুজাহিদ বলতেছি। একটা কালাম শুনতে চাই, টাকা নাই পয়সা নাই, কেমনে যাবো সোনার মদিনায়? শুনালে খুব খুশি হব।
সাথে থাকুন, দেখি সোহেব ভাই ইনশাল্লাহ তাআলা, যদিও সোহেব ভাই চিটং এর ভাষি না, তারপরে যদি পারেন শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। জি নেক্সট কল।
আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটু মান কাবাত শুনতে চাই। ওলিদের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের দিলেন, শুনিয়ে দিলে খুব খুশি।
জি 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 ইনশাল্লাহ তাআলা। নেক্সট। আচ্ছা শুনবো ইনশাল্লাহ তারা পরবর্তীতে, আমরা দেরি করব না, দেখি আমাদের সোহেব ভাই আজকের কি কালাম আমাদেরকে
শোনায়। মদিনাতে আশি যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে আশি যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে আমার সালাম দিও হাজি, নবীর দারে কেঁদে কেঁদে আমার সালাম, শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবী রজা শরীফ যখন দেখবে মদিনাতে, সালামে শোক নিতে যাও কাফেলেওয়ালো, সুনানা দাস্তানে গম মেরে রোকর, মদিনে মে মদিনে জানে ওয়ালো যাও, যাও ফি আমানিল্লাহ, মদিনে جانے والو جاؤ جاؤ فی امان اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں مدینہ بیرہ کا تور کرے چھے ہے প্রিয় নবীর দয়মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে চাইনা দলত চাইনা সম্পদ আমার ইচ্ছে শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনা তে মরণ যেন পর পীর গহাই দিলাম ওহে খোদা সবুজ গুম্বজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে সবুজ গুম্বজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে ওহে আতার জন্যে মদিনা জানের চেয়ে প্রিয় ওহে আতার মদিনা এজন্যে জানের চেয়ে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শোয়ে মদিনা তে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনা তে
কিছু এস এম এস আমরা অনুষ্ঠানের মধ্যে সামিল করি। লিখেছেন বিনতে নাসির, সবাইকে জুমা মুবারক। জাকির ভাইকে তো দেখছেন না, এমনিতেই বোঝাই যাচ্ছে যেহেতু আমি আছি, জাকির ভাই আজকে নেই। জাকির ভাই শারীরিকভাবে অসুস্থ, দোয়া করুন আল্লাহ তাআলা যাতে ওনাকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করেন, আবার যাতে আমাদের মাঝে ফিরে আসেন। উনি কালাম শুনতে চেয়েছেন, আমাকে করো পূরণ করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি। কালাম শুনতেছি না, ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিবারের দুজন খুবই অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা। আপনার পরিবারের দুজন সহ এরকম আমাদের মাঝে আমাদের পরিবারবর্গের যারাই অসুস্থ রয়েছেন সকলকে মহান রব তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অপরের কথায় কান দে আজকের আমাদের বিষয়। রফিক ভাই শুরুতেই তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি দিয়েছেন যে চগলখুরের ব্যাপারটা, আপনার চগলখুরি তো করাই হচ্ছে, এছাড়া পরনিন্দার ব্যাপারটাও কিন্তু চলে আসে এর মধ্যে। পরনিন্দা করে আর এই পরনিন্দা মানুষ শুনে বিভিন্নভাবে, কিন্তু আমাদের সমাজে অপরের কথায় আমাদের কান দেয়াই লাগে। আসলে
যার ব্যাপারে ব্যাকবাইটিং করা হলো, পরনিন্দা করা হলো, এর মধ্যে অর্থাৎ একটা মিথ্যা যখন মুখ থেকে বের হয় তখন কিন্তু সেই একটা মিথ্যা একটা ওয়াবাল অর্থাৎ আপদকে কিন্তু নিয়ে বের হয় না, সাথে আরও দশটা আপদকে নিয়ে বের হয়। আর তা হচ্ছে এরকম যে যার ব্যাপারে পরনিন্দা করা হলো, এক তো তার মনোকষ্টের কারণ তার মন ভেঙে যাবে, তার হক নষ্ট হলো, দ্বিতীয়ত যে দোষটা তার ব্যাপারে চর্চা করা হচ্ছে যদি তার মাঝে সেটা না থাকে, এক তো হচ্ছে আমি মিথ্যাচার করছি, এটা তো আলাদাই গুণা, সেটা হবে ওই ব্যক্তির জন্য ভূতান লাগানো অর্থাৎ অপবাদ, এটার গুণাটা আরও মারাত্মক, কোনো ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করা। তো এভাবে সমাজের মধ্যে দেখা যায় বাপু যে বর্তমানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে।
আচ্ছা,
সোশ্যাল মিডিয়াতেও যদি আমরা বলি, আর এই সোশ্যাল মিডিয়াটা এই জন্যই বিষয়টা উত্থাপন করলাম যে সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফের এখন একটা পার্ট হয়ে গেছে,
পার্ট হয়ে গেছে,
যে ভাত একবেলা না খেলেও চলবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে
আমাকে থাকতেই হবে,
প্রবেশ করতেই হবে, সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ডুবে থাকতেই হবে,
তো হবে আমাকে
ধরাই হয়ে যাক, স্বামী তালাক হয়ে গেছে যাক সমস্যা নেই, সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে তাকে সময় না দেওয়ার কারণে, তাকে তার সাথে সুখ দুঃখ শেয়ার না করার কারণে, সন্তানের বিষয়াদিগুলো না জানার কারণে, স্বামী এসেছে স্বামীর খোঁজখবর না নেওয়ার কারণে, এই যে সমাজের মধ্যে মানে ফ্যামিলির মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে হাজব্যান্ড একদিকে কাজ দিয়ে এসে এসে বসে আছে ক্লান্ত হয়ে, অথবা সে অফিসিয়াল কাজগুলো করছে, স্ত্রী দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে আছে চ্যাটিং করছে, আমি সমাজের বাস্তবতাকে আমি তুলে ধরছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো এর চিত্রটা পক্ষান্তর ভিন্ন ভিন্নতাও চলে আসে, যে দেখা গেল স্বামীও এসে দেখা যাচ্ছে সেও মোবাইল নিয়ে সেও ব্যস্ত হয়ে গেছে চ্যাটিংয়ে,
যার যার মতো করে,
দেখা যাচ্ছে সন্তানকে সময় দেওয়া হচ্ছে না, সন্তান দেখা যাচ্ছে নিজের মতো করে সেও একদিকে ব্যস্ত হয়ে গেছে, এই যে একটা আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে, এর মধ্যে ঢুকে আমরা কী করছি, দেখা যাচ্ছে বিশেষ করে যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছে, এখন তো সাংবাদিকতার অভাব নেই,
জি
সাংবাদিকতা করতে গিয়ে দেখা যাচ্ছে ট্রেনিংয়ের যে প্রয়োজন হয়, যে শর্তগুলোর প্রয়োজন হয়, যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন হয়, সাংবাদিকতার যে গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, শর্ত রয়েছে, সেগুলো তো অনেকেই মানে মোবাইল একটা হয়ে গেল সে সাংবাদিক হয়ে গেল হাতে,
আচ্ছা
সত্য হোক মিথ্যা হোক একটা তথ্য ফরওয়ার্ড করে দিল, এখন এর কারণে দেখা যাচ্ছে যে একটা ঘর থেকে শুরু করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে সামাজিক জীবনে ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হচ্ছে, রাষ্ট্রীয় জীবনে দেখা যাচ্ছে ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হচ্ছে, জেল জরিমানা হয়ে যাচ্ছে মানুষের শুধু এই মিথ্যাচারিতার কারণে। আর বেসিক্যালি আলিম সমাজ আজকে যারা রয়েছেন হাক্কানি আলিম, তারা দেখা গেল কোরআন ও হাদিসের একটা তথ্য উত্থাপন করলো, উপস্থাপন করলো, সেটা বুঝে আসলো না, সেটাকে এডিট করে সেটাকে কি করে মিথ্যাচার করে কাট ছাঁট করে সেটাকে ফরওয়ার্ড করে দিল, এখন সেই হাক্কানি আলিম দেখা যাচ্ছে যে তিনি অপদস্থ হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, কমেন্ট বক্সের মধ্যে তাকে গালমন্দ করা হচ্ছে, অশ্লীল কথা বলা হচ্ছে, এই যে একটা এক তো হচ্ছে যে ব্যক্তি সেটাকে সত্যটাকে মিথ্যাতে রূপান্তর করে সেটাকে কি করলো প্রচার করে দিল, এখন এই নিউজটা যতদিন চলতে থাকবে, এখন ওই ব্যক্তি যে বক্তা সে হয়তো বলেনি, তার কি হবে, দেখা গেল সে এক সময় সে তো গালমন্দ হচ্ছেই লাঞ্ছিত হচ্ছেই, পাশাপাশি দেখা যাচ্ছে তাকে আইনের মাধ্যমে সে কী হচ্ছে চলে যাচ্ছে, গ্রেপ্তার হয়ে যাচ্ছে, যখন বিচার হবে ফয়সালা হবে সত্য মিথ্যা নিরূপণ হবে দেখা গেল তখন সে নির্দোষ, তার মূল বক্তব্যটা চলে আসছে একরকম, সেটাকে কাটছাট করে যে এডিটের মাধ্যমে সেটাকে অপপ্রচার করলো, মিথ্যার আশ্রয় নিল তাকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য, পরবর্তীতে সে মুক্তি হলো কিন্তু তার যে মান সম্মানটা চলে গেল সেটা তো আর ফিরে আসবে না।
আসলে রফিক ভাই আমাদের সমাজের মধ্যে কান কথা শোনাটা আমাদের জন্য মানে খাবার দাবারের মতো হয়ে গেছে,
জি জি,
না শুনলেই নয় আর না বললেই নয়,
মুখরোচক যে মানে
মুখরোচক হয়ে গেছে,
বলি একটা জিনিস মানে সেটা বিচার বিশ্লেষণ করলাম না, সেটাকে আগে বাড়িয়ে দিলাম, ভাইরাল করে দিলাম,
আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদেরকে আপনার ওই যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার সাথে তুলনা করা হয়, যে আপনাকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া দিতে হবে না, শুধু কথাটা তার কাছে পৌঁছালেই হবে,
পৌঁছালেই হবে।
যতক্ষণ সে আরো ২০ জনকে না বলবে ততক্ষণ সে ভাত খাবে না, হজম হবে না তার ভাত। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে বিদ্যমান আছে, হোক এই কথা পিছনে চিন্তা করছে না যে এর পিছনে কি হতে পারে। আমি বলে দিলাম এর পিছনে কি হতে পারে, হতে পারে আমার বলার দ্বারা কোনো একটা সংসার ভেঙে যাবে, আমার বলার দ্বারা কোনো একটা সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাবে। আমার
যাচ্ছে যে অপমান থেকে বাঁচার জন্য আত্মহননের পথ,
আত্মহনন, জীবন বিনষ্ট হয়ে যাবে,
সন্তান এতিম হয়ে যাবে,
এতিম হয়ে যাবে। এই জিনিসগুলো তখন তার মধ্যে কাজ করে না, সে অকপটে এগুলো মানুষের কাছে বলে থাকে এবং আমরাও অপরের কথায় কান দিয়ে দেই। অপরের কথায় কান দিয়ে আমরা নিজের স্ত্রীকে আমরা মানে কথাবার্তা বলে রাখি, আমাদের বোনকে, মাকে, ভাইকে, বাবাকে, পাড়া প্রতিবেশীকে, অন্য কেউকে, নিজের দোস্ত, অন্য XYZ যেতে হতে পারে, মানে আমরা অপরের কথায় কান দিয়ে, অপরের কথা শ্রবণ করে, অপরের কথা নিজের মধ্যে নিয়ে আমরা এগুলোকে মানে বাড়িয়ে এগুলো আরও সামনের দিকে নিয়ে যায়। সমাজের অবস্থা বুঝতেছেন, আমাদের চেয়ে হয়তো আমরা যতটুকু বলতে পারছি এর চেয়ে হয়তো আরও হয়তো অবস্থা খারাপের দিকে যেতে পারে, হতে পারে এরকমটা।
এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করতে গিয়ে বলেন, দেখুন সত্য একটা একটা জিনিস হচ্ছে যে সঠিক তথ্য বা সংবাদ বা জ্ঞানের উৎস, সঠিক তথ্য হচ্ছে সংবাদ বা জ্ঞানের উৎস। কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে সেই সত্যকে উদ্ঘাটন করা প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য। একটা মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও আমি মানুষ, আমার মধ্যেও যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, এ তো না যে মানে ছোট্ট একটা শিশু সে আবেগ দিয়ে কাজ করছে, বিবেক দিয়ে না, কিন্তু আমি বড়, আমি প্রাপ্ত বয়স্ক, আমাকে যে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে সেটাকে কি
চিন্তা করতে হবে,
চিন্তা করতে হবে, খুব এটার
পরিণতি দিয়েছেন,
ভাবতে হবে। তো আল্লাহ তাআলা এখানে দেখুন খুব সুন্দর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সতর্ক করতে গিয়ে মানব জাতিকে, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে মুমিনগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তা যাচাই বাছাই করো, অর্থাৎ তথ্য অনুসন্ধান ও সঠিক সূত্র অনুসন্ধান করো, না হলে তোমরা এই সত্য তথ্যের ভিত্তিতে, এই অসত্য অসত্য তথ্যের ভিত্তিতে অজ্ঞতাবশত কারো প্রতি আক্রমণ করে বসবে যা যথাযথ নয়, ফলে তোমরা পরে তোমাদের স্বীয় কর্মের জন্য লজ্জিত হতে হবে তোমাদেরকে। এই যে একটা অবস্থা, মানে কোনো একটা কিছু বিচার বিশ্লেষণ না করে, সত্য তথ্যগুলোকে উদ্ঘাটন না করে সেটা সিদ্ধান্ত নিয়ে নেয়া, সেটাকে ফরওয়ার্ড করে দেয়া, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, ভাইরাল করে দেয়া, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে।
অথবা অন্যের কথাটা শুনে ওই কথাটাকে মানে মানতেই হবে এবং ওই কথাটাকে মানাতে হবে।
জি জি। এখন যে ব্যক্তি মিথ্যা কথাটা প্রচার করলো,
জি,
এর পরিণাম দেখুন যে যতদিন যত ব্যক্তির কাছে এই মিথ্যাটা প্রচারিত হবে তার আমলনামায় কিন্তু এর গুণা লেখা হতে থাকবে। যেমন আমরা নেকির কাজের ব্যাপারে বলি না, কোনো ব্যক্তি নেক কাজ করলো, কোনো একটা সৎকর্ম সম্পাদন করলো এবং সেটা কাউকে জানালো, হাদিসে পাকেও আছে, নবী ইরশাদ করেছেন বল্লিগ ওয়ান্নি ওয়ালা ওয়ায়া, যে পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়, তো নেকির দাওয়াত, সে একটা হাদিস পাঠ করলো, পৌঁছে দিল। এখন এই হাদিসটা যতজন মানুষের কাছে যাবে, যতজন মানুষ শুনবে, এর ওপর আমল করবে, ওই প্রথম ব্যক্তি যে এই হাদিসটি পাঠ করেছেন, পৌঁছে দিয়েছেন, তার আমল নামায় সকলের সওয়াব কিন্তু লিপিবদ্ধ করা হবে। ঠিক এ অনেন আদার হ্যান্ড, এটার যে বিপরীত দিক রয়েছে সেটা হচ্ছে কোনো একটা মিথ্যাচারকে যদি কোনো ব্যক্তি এটাকে প্রচার ও প্রসার করে দেয়, যতজন ব্যক্তির কাছে যাবে আর যত ব্যক্তি এটাকে ফরওয়ার্ড করবে তার গুণা, তাদের সমপরিমাণ গুণা, যত ব্যক্তি এটাকে করবে তার ওই প্রথম ব্যক্তির আমল নামায় এটা লিপিবদ্ধ হতে থাকবে গুণাগুলো, এবং এর যে আজাব ভয়ানক আজাব হবে, কারণ সে মিথ্যার আশ্রয় নিয়েছে। তো আসলে ইসলাম হচ্ছে সুন্দর, সত্য সুন্দর, আর মিথ্যা হচ্ছে কুফর।
জি,
মুমিন ব্যক্তি কখনোই মিথ্যা বলতে
পারে না,
পারে না। তা অ্যাজ এ মুসলিম আমাকে এটা ভাবতে হবে, আমি মুসলমান তো হয়েছি আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ আমাকে ইমান দান করেছেন, ইমান আমার নসিব হয়েছে, কিন্তু আমি মুমিন হতে পেরেছি কি না। কেননা মুমিন ব্যক্তি কখনো মিথ্যা বলবে না, মিথ্যাকে আগে প্রচার ও প্রসার করবে না, ফরওয়ার্ড করবে না, এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য।
আপনি এটা তো
অন্যতম একটি বৈশিষ্ট্য
আমাদের সমাজের মধ্যে আপনি তো বললেন। এখন আমাদের ইসলামিক কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে।
জি,
ইসলামিক কন্টেন্ট যেগুলো অথেন্টিক কন্টেন্ট পাওয়া মুশকিল আমাদের সমাজের মধ্যে, কিছু হলেই আমরা গুগলস গুগল সার্চে আমরা চলে যাই।
এখন এটা মানে মানে এটা একটা নির্ভরযোগ্য একটা গুগল, গুগল থেকে দলিলও দেয়া হয়,
দলিলও দেয়া হয়
যেটা গুগলে আছে।
হ্যাঁ, তো এটাও আমাদের একটু দেখার বিষয় যে অপরের কথায় কান দিতে গিয়ে আমাদের ইমান যাতে হরণ না হয়ে যায় সে জিনিসটা আমাদের লক্ষণীয়। অপরের কথায় কান দিতে গিয়ে যাতে আমরা সুন্নত না ছেড়ে দেই, অপরের কথায় কান দিতে গিয়ে আমরা এমন কোনো তো কাজ করছি না যে কাজগুলোতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমি আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাচ্ছেন। আর প্রথম প্রথম যে কথাটি আমাদের রফিক ভাই ই করেছে চোগলখোরের দিকে ইঙ্গিত দিয়েছেন আমাদের সমাজের মধ্যে, আমিনুল সুন্নাত বলেন চোগলখোর হচ্ছে ভালোবাসার চোর বলা হয় চোগলখোরকে, মোহাম্মদ চুরি করে, ভালোবাসা চুরি করে, অর্থাৎ আপনার সাথে খুব বন্ধুত্ব করে আপনার থেকে কথা কিনে নিবে, আগে কথা নিবে আর কি, আপনি তাকে বলে দিলেন বিশ্বস্ত মানুষ মনে করলেন, বিশ্বস্ত মানুষ মনে করলেন যে আমার বিশ্বস্ত পারসন, আমি তোমাকে সব কথা বলে দিলাম, আর কেউ জানে না কিন্তু আমার কথাবার্তা, কেউ জানে না, আমি তোমাকে ভালো ভালো বন্ধু মনে করি আমি বলে তোমাকে সকল কথা বলে দিলাম। এখন এই দুর্বল পয়েন্টগুলো, এই কথাগুলো সে নিয়ে অপরের কাছে পৌঁছানো জানে না, আবার তার কাছে বলে দেয় আমি যে আপনাকে বলছি এটা বলিয়েন না, এরকম বলে দেয় আমি যে বলছি এটা বলিয়েন না, মানে আপনার এই যে মোহাব্বত চুরি করলো, ভালোবাসা চুরি করলো,
শুধু আমি আপনাকেই বললাম,
আপনাকেই বললাম, আপনাকে মোহাব্বত করে বললাম, কারণ আমি আপনাকে অনেক মানি, আপনাকে চিনি, জানি আপনার মোহাব্বত আমার দিলের মধ্যে আছে, এজন্য আপনাকে বলে দিলাম। এভাবে করে লেকচার কয়েকটা মেরে তার কথা এরকম চুরি করা হয়ে যায়, ভালোবাসা চুরি করা হলো, মোহাব্বতকে চুরি করা হলো। তো এই ধরনের মানুষ মনে রাখবেন। এরপরে আপনার হাদিসে কারিমার মধ্যে আসছে যে গীবতের ব্যাপারে আসছে যে তোমার কাছে কেউ যদি এসে গীবত করে, গীবতটাও কিন্তু অপরের কথায় কান দেওয়ার মতোই, মানে তার দোষ বর্ণনা করলো অন্যের অন্যের কাছে সমালোচনার নিয়তে, তো এই গীবত করলো, তাহলে অচিরেই সে তোমার গীবত অন্যের নিকট করবে। এজন্য স্লোগান আমাদের দাওয়াত ইসলামীর স্লোগান হচ্ছে, আমরা সেটা দিয়েছেন গীবত করবো না শুনবো না, অর্থাৎ করা তো যাবেই না আমরা শুনবো না, ঠিক না, শোনাও যাবে না, যে শুনলে হয়তো আমার কারো গীবত আমি শুনলাম, এখন আমার গীবত হয়তো অন্যের নিকট ও গিয়ে বলবে, এরকম হবে।
আল্লাহ তাআলা গুগলের কথাটা যখন প্রসঙ্গটা এলো একটা ঘটনা মনে পড়লো বাবু।
আচ্ছা,
যে অনেক সময় মাদানী চ্যানেলে বয়ান করতে হয় বা বিভিন্ন জায়গায় গেলে মুবাল্লিগ হিসেবে বয়ান করতে হয়, তো অনেক কিছু তথ্য ও সত্যতার ভিত্তিতে অনেক কিছু তখন নির্ণয় করতে হয়,
যাচাই করতে,
একটা কিছু আমি বয়ান করছি আমি যা ইচ্ছে আমি বলে দিলাম এমনটা না, এটা বলার আগে আমাকে যাচাই বাছাই
অথেন্টিক কিনা দেখতে হবে।
তো বই অধ্যয়নের পাশাপাশি অনেক সময় দেখা যায় ইন্টারনেটেও কিছু কিছু বিষয় সার্চ করতে হয়, কারণ ইন্টারনেটে সত্য বিষয়টাও আছে ভালোটাও আছে, পাশাপাশি ওই মিথ্যাচারিত প্রচার প্রসার করা,
মিথ্যাচারিতাই বেশি
বেশি হচ্ছে। তা আমি হিজির আলাইহিসসালামের একটা ঘটনা সেখানে আমি দেখলাম, তো ঘটনাটা খুব ইন্টারেস্ট মনে হলো, তো সেখানে আমি কমেন্ট বক্সে লিখলাম যে এটার হাওয়ালাটা দেন, কোন কিতাবে লেখা আছে এই ঘটনা।
আচ্ছা,
তো কয়েকদিন পর সেটা রিপ্লাই এলো, কারণ এই ঘটনাটা পরে তাহকিক করে দেখলাম যে এই ঘটনা কোনো বইয়ের মধ্যে নেই, আমাদের মাদানী যারা রয়েছেন দাওয়াত ইসলামের পরিবেশে আলহামদুলিল্লাহ, আলিমে দিন যারা রয়েছেন ইসলামিক স্কলার তাদের সাথেও ওঠা বসা রয়েছে আলহামদুলিল্লাহ, তাদের সহবতের মধ্যে অনেক সময় তাদের সান্নিধ্য গ্রহণ করি আলহামদুলিল্লাহ, এটাও দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশেরই একটা বরকত যে আলিম সমাজের সাথে ওঠা বসা।
জি জি,
তো জিজ্ঞেস করলাম যে এই ঘটনাটা, কয়েকজনকে জিজ্ঞেস করলাম, নেই 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 তো নেই সেই ঘটনার কোনো সূত্র নেই। পরে সেখানে আমি কমেন্ট বক্সে যে ব্লগার ঘটনাটা লিখেছে আমি জিজ্ঞেস করলাম যে এটার আমাকে হাওয়ালাটা দেন, তখন উনি বললেন যে এর কোনো হাওয়ালা নেই। তো আপনি এই ঘটনা কেন দিলেন, তাকে আমি জানতে চাইলাম যে আপনি এই ঘটনা কেন দিলেন, এ থেকে মানুষ কী শিক্ষা করবে এই মিথ্যাচারিতা থেকে। তখন সেখানে রিপ্লাই এলো যে কিছু কিছু মিথ্যা আছে মানুষের জন্য কল্যাণকর,
আচ্ছা,
আর কল্যাণের জন্য মিথ্যা একটু আটটু প্রচার করাই যেতে পারে, এমন ভাবে রিপ্লাই দেয়া হলো।
আল্লাহ,
আমি অবাক হয়ে গেলাম যে ইসলাম হচ্ছে সত্য, আর সত্যতার ভিত্তির উপরেই সত্যই মুক্তি দেয়, তো মিথ্যার মধ্যে কি এমন কল্যাণ রয়েছে যে মিথ্যা আমাকে একটা মিথ্যা, খিজির আলাইহিসসালামের ব্যাপারে, খিজির যিনি যার বিষয়ে প্রসিদ্ধ রয়েছে তার ব্যাপারে একটা ঘটনা, মিথ্যা একটা ঘটনা তুলে দিয়ে সেটার মধ্যে কল্যাণ আমরা অনুসন্ধান করছি।
এরকম অসংখ্য ফিকবে, শুধু খিজির আলাইহিসসালাম না, ইউসুফ আলাইহিসসালামের আপনার ওই যে জুলেখার ই নিয়ে মোহাব্বত নিয়ে প্রচার করা হয়, প্রেম করেছেন ইউসুফ নবী, এই যে এখানে কোরআনের ডাইরেক্টলি মুসলিম বলেন যে কথা কেউ বিশ্বাস যদি করে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করে অনেক কিছু বিষয় রয়েছে যা অথেন্টিক না, কন্টেন্টগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমি প্রায় বলে থাকি দাওয়াত ইসলামী বাংলাদেশ এর একটা ফেসবুক পেজ রয়েছে, দাওয়াত ইসলামী বাংলাদেশ, এবং আমাদের মাদানী চ্যানেল বাংলা এবং মাদানী চ্যানেল বাংলা লাইভ, এই তিনটি পেজ অফিসিয়াল পেজ আমাদের, এছাড়া অন্য কোনো পেজ নেই। দাওয়াত ইসলামী বাংলাদেশ, মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল বাংলা লাইভ, তো এই এর মধ্যে আমরা বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি। দেখবেন কন্টেন্টের নিচে এর দলিল দেয়া থাকে যে এটা কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, আপনি চাইলে ওই কিতাবটি অধ্যয়ন করতে পারবেন। সকল কিছুই নিয়ে আপনি একটা ই দিয়ে নিচে লিখে দিলেন, বুখারী শরীফ, সহি হাদিস, মুসলিম শরীফ, এই শরীফ, এটা হয়তো আপনি কোথাও থেকে নিয়ে বাংলায় টাইপ করলেন, টাইপ করে লিখে দিলেন, কোনো বাংলা কেউ ব্যাখ্যা করেছে অথবা বাংলা অনুবাদ করেছে সেখান থেকে দিয়ে এই করেছেন। এরকমের কন্টেন্টগুলো যদি পরিপূর্ণ না হয় তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে মিথ্যাচার বাড়বে, আমাদের সমাজের মধ্যে জাহালাত যেটাকে বলা হয় এটা বেড়ে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে। আগে দেখবেন, আমি একটা দর্শকদের জন্য বলবো, আগে দেখবেন মোবাইল নাম্বারগুলো অনেক মুখস্থ থাকতো, মোবাইল নাম্বার মুখস্থ থাকতো, কিন্তু এই স্মার্টফোন এসে, মোবাইল এসে এখন মোবাইল নাম্বার মুখস্থ নেই আর, অনেকের থাকতে পারে, অনেকের 100-200 মোবাইল নাম্বার মুখস্থ থাকতো, এখন মুখস্থ নেই। আপনারা দেখবেন যে অনেকের এরকমের অনেক কিছু বিষয়ে নিজের মধ্যে আয়ত্তে আনত, দেখবেন যে অনেকের ক্যালকুলেটর আগে ইউজ করতো না, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো কি নিজে নিজেই আইকিউ থেকে করে ফেলতো, কিন্তু এখন এই হাতে হাতে মোবাইলে এসে ক্যালকুলেটর, এখন একটা ছোট্ট একটা অঙ্ক করতে গেলেও, ছোট্ট একটা হিসেব করতে গেলেও আমরা মোবাইলের ক্যালকুলেটর বের করে ফেলি। তো এজন্য আমাদের সমাজের মধ্যে যে কাজগুলো হচ্ছে, যে কাজগুলো আমরা করে যাচ্ছি, সেগুলোর প্রতি আমাদের একটু নজর দেওয়া দরকার। আমি কার কথা শ্রবণ করছি, কন্টেন্টটা যিনি দিচ্ছেন সে অথেন্টিক ব্যক্তি কি না, এই জিনিসটি আমাদের দেখা উচিত এবং বোঝা উচিত, এবং তারপরেই তার কথা গ্রহণ করা উচিত। সেজন্য দেখবেন সোহবতে সলেহ তোরা সলেহ কুনুত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনুত। বুজুর্গ ব্যক্তি নিগাহে ওলিমে ও তাসির দেখি, বদলতি হে হাজারো কি তকদির দেখি। এখানে দেখুন অথেন্টিক ব্যক্তি এখানে ই করা হয়েছে, মৌলানা রুমি রহমতুল্লাহর এই মানে পঙ্ক্তি, কবিতার পঙ্ক্তি। তো এখানে আপনি কোনো আল্লাহর বলি থেকে যদি কোনো কন্টেন্ট নেন, তার কথা শুনেন, তো তখন কিন্তু অপরের কথায় যে কান দেয়া এটা আপনার জন্য কী মঙ্গলজনক হলো? কোনো আল্লাহর বলির সোহবতে গিয়ে তার কথা শোনা, তার কথা শুনে আপনি আমল করলেন, সেটা কিন্তু একটা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিল। পক্ষান্তরে এই যে ফাসিক ও ফাজির এ ধরনের ব্যক্তি যারা সমাজের মধ্যে চুগলখুরি করে থাকে, যারা আপনার মহাব্বতকে, ভালোবাসাকে চুরি করে থাকে, তাদের কথায় কান দিলে হয়তো আপনার মাঝে কারো সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে, ভাই বোনের মধ্যে, পিতা পুত্রের মধ্যে, মা বাবার মধ্যে সমস্যা সৃষ্টি হবে, সমাজের মধ্যে অরাজকতা বিরাজ করবে। সেজন্য আমাদের উচিত এই অথেন্টিকতা জিনিসগুলোকে আমাদেরকে ম্যানেজ করা। কিছু কমেন্ট আমরা নেই, আর কালাম যেগুলো এসেছে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, সবাইকে সালাম দিয়েছেন ওমান থেকে। আরজু ভাই মিরপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তারপরে কাউসার ভাই আমাদের সাথে রয়েছেন সিঙ্গাপুর থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলামিন শেখ ভাই আমাদের সাথে রেন, আরেকজন আমাদের সোশ্যাল মিডিয়ার দর্শক। তারপরে আমাদের সাথে জাবেদ আহমেদ ভাই সাথে রয়েছেন, শামীম হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা সময় ক্ষেপণ না করে সোহেব ভাইয়ের কাছে যাব, কালাম শ্রবণ করব, কিছু কালামের যে ই ছিল মানকাবাদ প্লাস কালাম।
সোনার মদিনা
কেনে সাইতামাটিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতা মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া ফয়সা নাই মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া ফয়সা নাই মনে হর পাখির মতো উড়াল মারতামাই টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতামাই টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আই যদি আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোবারা সাই থাকতাম মদিনা মনোবারা আই যদি আইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোবারা সাই থাকতাম মদিনা মনোবারা শোক ফাগাই সাই থাকতাম শোক ফাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতামাই টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতামাই টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম অনি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেনের জিগর পারা সর্বগুণে গুণময় সর্বগুণে গুণময় তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই টাকায় দরদি আর তো কেহ না জানি যে তুমি রহমতের ভাণ্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভাণ্ডার ইয়া রাসূলুল্লাহ তোমায় যদি না দেখি কি কাজের দই আখি যে আমার তোমায় যদি না দেখি কি কাজের দই আখি যে আমার আঁকা তোমায় যদি না দেখি কি কাজের দই আঁখি যে আমার দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া
আমিন 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিষয় চলছিল মিরাজ ভাই অপরের কথায় কান না দেয়া।
হ্যাঁ বাপু, আসলে একটি বিষয় আমাদের জানা দরকার যে অনেক সময় দেখা যায় অপরের কথায় কান দেওয়ার কারণে আপনার গীবতের মতো মহান গুণাও আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। যদি আমরা এই ব্যাপারে একটু দেখি যে গীবত এটা এমন একটি মারাত্মক বিষয়, আমরা কিছুদিন পূর্বে শুনলাম যে এমন কিছু গুনাহের কথা যে গুণা আপনার কি আপনার যেভাবে সাওবে ঝাড়িয়া যুগে যুগে চলতে থাকে এই গুণাগুলোও কি এইভাবে আর এই
গুণায় জারিয়া হতে থাকে,
জারিয়া হতে থাকে। তো এই বিষয়ে যা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে এইভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গীবত কি জানো? সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে গীবত হলো ওই বিষয় যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলো যা তোমার ভাই অপছন্দ করে।
আচ্ছা,
তখন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই বিষয় বলি যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি এটা গীবত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ, যদি তোমরা যা বলো তার অনুপস্থিতি যদি তার মাঝে এটা থাকে তাও কি এটা গীবত, আর যদি তার মাঝে এটা না থাকে তাহলে কি এটা অপবাদ, এটা এর চেয়ে তো মারাত্মক গুণা। তো আজকে আমাদের সমাজের ভিতরে যদি আমরা অপরের কথায় আমরা কান দিই তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা অহরহর আমরা এই বিষয়গুলোর ভিতরে আমরা চলে যাব, আর এর মাধ্যমে হচ্ছে আমাদের মাঝে গীবতের মতন এই মহান গুণা। আর এই ব্যাপারে একখানা প্রসিদ্ধ ঘটনা যা আপনার মিসকাত শরীফের মধ্যে খুব সুন্দরভাবে একটি চমৎকার ঘটনা, যা হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে যে তাদের সাথে একজন গরীব আপনার গোলাম ছিল। তো তারা সফররত অবস্থায় ছিল যখন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু উভয় ইনারা আরাম করতে গিয়ে ইনারা ঘুমিয়ে গেল। তো তাদের দেখা দেখি ওই গোলামও ঘুমিয়ে গেল। যখন তারা ঘুমিয়ে গেল তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাদের ধারণা ছিল যে ওই গোলাম তাদের জন্য খাবার তৈরি করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেল, সেদিন ফারুক আজমও জাগ্রত হয়ে গেল এবং তার ব্যাপারে বলতে লাগলো যে এই গোলামটা সবসময় বেশি ঘুমায়। যখন এইভাবে বলল ওই গোলাম জাগ্রত হলো আর বলল, তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যাও, আমাদের সালাম পেশ করো এবং প্রিয় নবীর কাছে খাবারের জন্য আবেদন করো, যিনি কিছু আহারের জন্য কিছু আমাদের নিকট পাঠায়। যখন ওই গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম আপনাকে সালাম জানিয়েছে। সালামে উত্তর নেওয়ার পড়লো যে ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আহারের জন্য কিছু পাঠান যেনি তারা আহার করতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে গোলাম, তুমি তাকে গিয়ে বলো তারা উভয় কি করছে, আহার করে নিয়েছে, তাদের এখন আর আহারের প্রয়োজন নেই। সাথে সাথে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বারগাহে উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আহার করেছি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা এই গোলামের গোস্তকে আহার করেছ, এই গোলাম যিনি রয়েছে তাদের যে তার যে গোস্ত তা আমি তোমাদের দাঁতের ফাঁকায় এগুলো দেখতে পাচ্ছি। যখন এই কথা বলার পরে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের হয়ে আল্লাহ তাআলার বারগাহে মাফ চান, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এইভাবে যদি মাফ চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, সর্বপ্রথম তোমরা যার গীবত করেছো তার কাছে ক্ষমা চাও। যদি আমরা এই বিষয়ে যদি দেখি, আমরা অনেক সময় মানুষের ব্যাপারে তোহমত দেওয়া, গীবত করা, আজকে আমরা অনেক সময় যদি মানুষের হকের ব্যাপারে এইভাবে, আর যদি আমরা অপরের কানে গীবত পৌঁছিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ওই ভুলের ব্যাপারে আমাদেরকে ক্ষমা করবে না। তো এমন একটি মারাত্মক গুণা, যতক্ষণ না বান্দা নিজেই কি এই বিষয়ে তার কাছে ক্ষমা না চাইবে। তো আমরা যদি অপরের কানের দিকে আমরা তাকাই, অপরের কথার দিকে তাকাই, তো দেখা যায় আমরা এই সমস্ত গুণাহের ভিতরে আমরা কি হয়ে যাব, আমরা এটার ভিতরে আমরা আবদ্ধ হয়ে যাবো। আর এর কারণে আপনার মাজাল্লা গীবতের মতো মহান গুণা এবং হাদিসে পাকে বর্ণিত তো এও রয়েছে যে যারা চুগলি করে, যা সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা বলে যে যারা চুগলি করে তারা জাহান্নামের বাদর হবে। তো এই সমস্ত বিষয় থেকে আমরা সদা সর্বদা নিজেদেরকে পবিত্র রাখা দরকার।
খুব সুন্দর বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অপরের কথায় কান দেয়া থেকে বিরত রাখুক। ভালো কথায় কান দেয়া যাবে, এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এখানে যে ইঙ্গিতটা দেয়া হচ্ছে অপরের কথায় কান দেয়া, সেটা বাজে কথা অথবা যে জন্য আমাদের সমস্যা হয় সমাজের মধ্যে, সেই জিনিসগুলোর কথাই বলা হয়েছে। দর্শকদের সময় আমাদের হাতে একেবারে কম রয়েছে, আমরা সর্বশেষ একটু রফিক বিরতিতে যেতে চাচ্ছি লাস্ট কিছু মাদানি ফোন দেওয়ার জন্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এই সময়টা দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, মনে হচ্ছে যে এটাই সেই সময়।
আচ্ছা,
কারণ এর কিছু সিমটম, কিছু আলামত, কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আর তা হচ্ছে এই, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মানুষের প্রতি এমন এক সময় আসবে, তার পূর্বে মানুষের কাছে এমন এক সময় আসবে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে।
আচ্ছা,
আর নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে।
ওহো,
যে যাকে হত্যা করা হবে সে জানবে না যে আমার দোষ কি,
দোষ
কী কারণে আমাকে হত্যা করা হলো, আর যে হত্যা করবে সেও জানবে না যে আমি একে কেন হত্যা করছি, কি কারণে। তো এমন সময় বলা হলো যে সেটা কিভাবে, সাহাবায়েকেরা মারজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে, বললেন যে হারাজ, গুজব, হুজুক, অলিকতা, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায়ভাবে হত্যা, বিচারহীনতা ও সত্য মিথ্যার মিশ্রণ ইত্যাদির কারণে।
গুজব,
যে মানুষ বিবেকশূন্য হয়ে যাবে, এমন একটা কাজ করবে সে বুঝতেই পারবে না যে এটা আমি কেন করছি, মিথ্যা বলবে বুঝতেই পারবে না যে আমি এটা কেন বলছি, বরং মিথ্যা বলে সে এটা নিজের চিত্ত বিনোদনের জন্য নিজেকে সে আনন্দিত হবে, আনন্দ বোধ করবে, মিথ্যা বলে মানুষকে হাসানোর চেষ্টা করবে, মিথ্যা বলে মানুষকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে, মিথ্যা বলে মানুষকে হতবিহ্বল করার চেষ্টা করবে, এতে সে এনজয় করবে, আনন্দ পাবে। কিন্তু এই যে এই মিথ্যাচারিতা, এই মিথ্যাচার, মিথ্যাচারটা কিন্তু কবিরা গুণা, বড় গুণা। আর বলা হচ্ছে যে সকল অপরাধের মূল হচ্ছে মিথ্যাচারিতা, সকল অন্যায়ের মূল, মা বলা হয় একে, জননী, মূল। তো কাজেই এই মিথ্যাচারিতা এটা এমন একটা গুণা যে বান্দা যতক্ষণ পর্যন্ত তা থেকে তওবা করবে না, খালিস অন্তরে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত তার গুণা মাফ হবে না। আর এই তওবা, তওবার ক্ষেত্রেও আছে এমন তিনটি শর্ত এতে থাকতে হবে। এক হচ্ছে স্বীকারোক্তি, আল্লাহ আমি মিথ্যাচার করেছি, আমি মিথ্যা কথা বলেছি, এটা স্বীকার করতে হবে কায়মনো বাক্যে। দ্বিতীয়ত লজ্জিত হতে হবে, আল্লাহ আমি লজ্জিত, কাল কিয়ামতের দিন আমি কিভাবে তোমার সামনে মুখ দেখাবো। তৃতীয়ত মনের মধ্যে এমন সংকল্পবদ্ধ অর্থাৎ দৃঢ় ইচ্ছাকে মানে প্রথিত করা নিয়ত করা যে আমি ভবিষ্যতে এই গুণা আর করবো না, এই গুণা আমার দ্বারা যেন সংগঠিত কোনোভাবেই না হয়, তবেই হবে সেটা তওবাতান নসুহা, অর্থাৎ খালিস, যেটা সত্যিকার অর্থে যে তওবা, তবেই সেই তওবা কবুল হবে। শুধু আমি তওবা তওবা করে নিলাম, আল্লাহ মাফ করে দাও, মানে এমন একটা ভাব যে আবার এই গুণা আমার দ্বারা হবে বা আবার আমি করব, তাহলে এটা হচ্ছে তওবার সাথে তামাশা করা। তো কাজেই আমাদেরকে বিবেক শূন্য নয়, বরং শ্রবণ শূন্য হতে হবে। ছোট্ট একটি ঘটনা দিয়ে শেষ করবো, যে দুটি ব্যাঙ বর্ষার সময় বের হলো খুব লাফাতে লাফাতে, ঘটনাটা দুভাবেই এসেছে। তো এর মধ্যে দুটি ব্যাঙই গর্তের মধ্যে পড়ে গেল।
আচ্ছা,
ইতিমধ্যে সেখানে আরও কিছু ব্যাঙ ছিল, তো সেই দুই ব্যাঙ আপ্রাণ চেষ্টা করছে ওঠার জন্য, মানে আনন্দে আত্মহারা হয়ে তারা পড়ে গেল গর্তে। তো এখন যেসব ব্যাঙ আছে বলে, ভাই কেন এমন কাজ করছো, এটা তো হচ্ছে মানে ওই অনলি বিটিং দ্য এয়ার, মানে বাতাসের মধ্যে প্রহার করা, ব্যর্থ প্রচেষ্টা করছে, তোমরা উঠতে পারবে না এই গর্ত দিয়ে, আর আমরা এভাবেই পড়ে আছি। তাই এক সময় দেখা যাচ্ছে যে বললো যে তোমরা যদি এভাবেই চেষ্টা করতে থাকো তোমাদের এই শ্রম পণ্ড হয়ে যাবে, এক সময় তোমরা নিথর দেহ, তোমরা মৃত্যুবরণ করবে এভাবে চেষ্টা করতে গিয়ে, উঠতে গিয়ে বারবার। তো এ কথা শুনে যে দুটি ব্যাঙ ছিল তার মধ্যে একটি ব্যাঙ সেই কথাটা মনে প্রাণে গেঁথে নিল, এবং এক সময় সে মারাও গেল চেষ্টা করতে গিয়ে। কিন্তু দ্বিতীয় ব্যাঙ সে আপ্রাণ চেষ্টা করতেই থাকলো, তো দ্বিতীয় ব্যাঙ যে চেষ্টা করতে থাকলো সে এক সময় সফল হয়ে গেল, উঠে গেল। তো অন্যান্য ব্যাঙ জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে সফল হলে, তো তারও কোনো উত্তর এলো না। এই জন্য এলো না, সেই ব্যাঙটা ছিল বোধি, সে শুনতো মানে শুনছিল না।
আচ্ছা আচ্ছা,
যে পাশের যে ব্যাঙগুলো বলছিল যে তুমি উঠতে পারবে না, তুমি মারা যাবে, এ কথা তার কানে যাচ্ছিল না, সে ছিল বোধি, শ্রবণ শক্তি ছিল না। আমাদেরকেও এমন শ্রবণ শক্তিহীন হতে হবে, বিবেকহীন হলে চলবে না, শ্রবণহীন হতে হবে। সব কথা শোনা যাবে না, সব কথা শুনে সেটার উপর আমলও করা যাবে,
আমল করা যাবে,
রিয়্যাক্ট করা যাবে, এর মাধ্যমেই আমাদের নিষ্কৃতি পাবো আমরা।
খুব সুন্দর, খুব সুন্দর ঘটনা দিয়ে শেষ করেছেন রফিক ভাই। আসলে আমাদের সমাজের মধ্যে মিথ্যাচারিতা, গুজবের ব্যাপারটা, এখন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ঘটনা আসলেই এটা শেয়ারিং হচ্ছে, তো হচ্ছে পুরা গুজব রটে যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে অপরের কথায় কান দেওয়ার সময় যথেষ্ট চিন্তা ভাবনা, ইনভেস্টিগেশন করার তৌফিক আমাদেরকে দান করুন, যে আমি কার কথায় কান দিচ্ছি, সে ব্যক্তিটি কে এবং কথাগুলো কী, কথাগুলোর মধ্যে আমার জন্য কল্যাণকর কী রয়েছে। সে যে অপরের দোষ বলছে অথবা মিথ্যা কথা বলছে অথবা আমার ফ্যামিলির বিরুদ্ধে অথবা তার পক্ষে, যেটাই হোক না কেন, একটা কথা আছে না, আমি কাউকে সন্দেহ করি না, আবার কেউ সন্দেহের ঊর্ধ্বেও নয়, একটা কথা কিন্তু আমাদের ওই
এক্ষেত্রে একটা জিনিস আছে যে আমি কোনো কথা কারো কাছে আমি শুনলাম, কেউ এসে বললো, আগে তো দেখতে হবে যে যে ব্যক্তির কাছে আমি শুনলাম সে উনি কতটুকু নির্ভরযোগ্য।
হ্যাঁ,
ঠিক আছে না, একজন আলিবিদিন একটা কথা বলছেন, হাক্কানি আলিম, তার কথা আমি বিশ্বাস করবোই, কেননা মেয়েরা হচ্ছেন নায়েবে রাসুল, এনাদের মাধ্যমেই তো আমরা দীন ইসলাম শিখতে পারছি।
জি জি,
তো কাজেই একজন হাক্কানি আলিম, ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে হক যারা রয়েছেন, তাদের কথা যদি আমরা বিশ্বাস না করি তো কার কথা বিশ্বাস করবো, নির্ভরযোগ্য। এখন একজন ফাজির ও ফাসিক যদি একজন কথা এসে বলে, যে মিথ্যা কথায় কথায় মিথ্যাচার করে, যে কথায় কথায় ফিতনা সৃষ্টি করে, যে কথায় কথায় চুগুল করে করে, তার কথা আমি একটা জিনিস মানে উইদাউট এনি জাজমেন্ট, উইদাউট এনি থিঙ্কিং, আমি তার কথা আমি শুনেই বিশ্বাস করে নিলাম এবং সেটা আগে ফরওয়ার্ড করে দিলাম, বা আরেক ঘরে আমি আগুন লাগিয়ে দিলাম, এভাবে করলে তো হবে না। যে ব্যক্তি নিয়ে এসেছে তথ্য তার সম্পর্কেও আগে আমি জানি যে সে কেমন ব্যক্তি।
জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিক।
আমিন।
আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলো, আমাদের পরিবারগুলো ভালো রাখুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত দান করুন, বেহিসাব মাগফিরাত করুন, জান্নাত নসিব করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করি।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Jokhon Hobe Tomar Didar, Tokhoni যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম গাউসে আজম ইমাম শানে উদরাত পেলা খো সালাম ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা ওর ফেজে সে জিনকে লাখো নমাজি বনে ফেজ সে জিনকে লাখো ইমামে সজে উস আমির আহলে সুন্নত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।